বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماء صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. আল্লাহ ছাড়া অন্য কোন মাবুত নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন, তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 2 জুন, 19 জ্যৈষ্ঠ এবং ফার্সি 12 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। আইএইএর আসন্ন বৈঠকে ইরান বিরোধী সম্ভাব্য প্রস্তাবের বিষয়ে তেহরানের হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে খাদ্য ঘাটতির আশঙ্কা নেই বলে খাদ্যমন্ত্রীর বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে ছোট্ট বন্ধুদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু। প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ। আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। চার পশ্চিমা দেশকে কঠোর সতর্কবার্তা দিল ইরান। দেশে গোপন পরমাণু তৎপরতা নেই বলে জানালেন পরমাণু শক্তি সংস্থার প্রধান ইসলামী। ইরানে প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু শূন্যের কোঠায় 2 বছর 3 মাস 10 দিন পর প্রথম মৃত্যু শূন্য দিন দেখল ইরান। বাংলাদেশে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের দাম বাড়াল সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটা, তবে টানা দ্বিতীয় মাসের মতো কমল এলপিজি গ্যাসের দাম। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাংক ম্যানেজারকে গুলি করে হত্যা, কাশ্মীরের জনবিন্যাস পরিবর্তনের ব্যাপারে একটি গেরিলা গোষ্ঠীর হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর নির্বাহী বোর্ডের সভায় ইরানের বিরুদ্ধে প্রস্তাব আনার ব্যাপারে আমেরিকা ও 3 ইউরোপীয় দেশকে সতর্ক করে দিয়েছে তেহরান। ইরান বলেছে পশ্চিমা দেশগুলো কূটনৈতিক পন্থা অথবা তার বিপরীত কোনো উপায় অবলম্বন করতে পারে। তেহরান তাদের যে কোনো পদক্ষেপ মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। ইরানের 3টি অঘোষিত স্থাপনায় ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে বলে আইএইএর মহাপরিচালক এক প্রতিবেদনে যে দাবি করেছেন সে ব্যাপারে ওই সংস্থার পক্ষ থেকে তেহরানকে ভর্ৎসনা করার আহ্বান জানিয়ে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ সম্পর্কে খাতিব জাদে এক টুইটার বার্তায় বলেছেন, ইরানের পরমাণু সমঝোতার 1 নম্বর শত্রু ইহুদিবাদী ইসরায়েল এনপিটি চুক্তিতে সই করেনি এবং মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলে একমাত্র ইসরায়েলের কাছেই পরমাণু অস্ত্র রয়েছে। এ ব্যাপারে নিরাপত্তা ভঙ্গ করার আহ্বান জানিয়ে খাতিবজাদের টুইটার বার্তায় আরও বলা হয়েছে, ইসরায়েলের পরমাণু অস্ত্রের ব্যাপারে জেগে জেগে ঘুমিয়ে থাকার এই প্রবণতা থেকে পশ্চিমা দেশগুলোকে বেরিয়ে আসতে হবে। এদিকে ইরান পরমাণু ক্ষেত্রে কোনো গোপন তৎপরতা চালায়নি বলে সুস্পষ্ট ঘোষণা করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। ইরান গোপনে পরমাণু তৎপরতা চালাচ্ছে বলে পাশ্চাত্য যে দাবি করেছে তার প্রতিক্রিয়ায় তিনি আজ একথা বলেন। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর নির্বাহী বোর্ডে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে যেখানে দাবি করা হয়েছে ইরানে গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে। ইসলামী আরও বলেছেন ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে, অবশ্য এটা ইহুদিবাদী ও বিপ্লব বিরোধীদের আগ্রাসী তৎপরতারই অংশ। বহু বছর ধরে এই প্রবণতা চলছে, এখন এটা পুরনো হয়ে গেছে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেন খুবই দুঃখজনক বিষয় হল কিছু দেশের হইচই ও চাপে একটি আন্তর্জাতিক সংস্থাও প্রভাবিত হয়েছে। তিনি আরো বলেন পারমাণবিক ক্ষেত্রে ইরানের কোনো গোপন স্থাপনা বা কার্যক্রম নেই, গোটা বিশ্বের মধ্যে ইরানের বৈজ্ঞানিক ও গবেষণা কেন্দ্রগুলোই সবচেয়ে বেশি পরিদর্শন করা হয়েছে বলে জানান তিনি। ইরানে গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত হয়ে কারো মৃত্যু হয়নি। গত দুই বছর তিন মাস দশ দিনের মধ্যে এই প্রথম মৃত্যুশূন্য কোনো দিন দেখল ইরান। তবে গত ২৪ ঘন্টায় নতুন ১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে ৩৪ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আজ ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। গত কয়েক মাস ধরে ইরানে ধীরে ধীরে করোনায় মৃত্যু কমছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট ১৪১৩১৮ জনের মৃত্যু হয়েছে। ইরান করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রগামী একটি দেশ, নিজেদের তৈরি টিকার পাশাপাশি বিদেশি টিকাও দেওয়া হচ্ছে এখানে। পাশ্চাত্যের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান করোনা নিয়ন্ত্রণে সাফল্য দেখানোয় বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর সদস্য দেশগুলোর মধ্যে একক মুদ্রা চালুর জন্য চিঠি দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আন্তর্জাতিক বাণিজ্যে ডলার ও ইউরোর আধিপত্য ঠেকাতে অনেক আগে থেকেই নিজস্ব একক মুদ্রা চালুর উপর জোর দিয়ে আসছে তেহরান। ইরানের অর্থনৈতিক কূটনীতি বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি বলেছেন দেড় মাস আগে আমরা একক মুদ্রা চালুর প্রস্তাব সাংহাই সহযোগিতা সংস্থার কাছে উত্থাপন করেছি, বাণিজ্য সহজতর করতে এই প্রস্তাব দিয়েছি আমরা। তিনি আরো বলেন ইরানের প্রস্তাবটি কার্যকর হলে এটি সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলো, বিশেষ করে চীন, ভারত, পাকিস্তান ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোর মধ্যে বাণিজ্য সমস্যার সমাধান হয়ে যাবে। বর্তমানে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলো হচ্ছে চীন, রাশিয়া, তাজিকিস্তান, কাজাকস্তান, উজবেকিস্তান, কিরগিজিস্তান, ভারত, পাকিস্তান ও ইরান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটা তাদের উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। আজ মিল্ক ভিটার পণ্য মূল্য তালিকায় এক লিটার প্যাকেট দুধের দাম ৮০ টাকা উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
সবকিছুর দাম বেড়ে গেছে, বাজারে বেড়েছে গোখাদ্যের দাম, পণ্য প্যাকেজিং খরচও বেড়ে গেছে, বেড়েছে পরিবহন খরচ। এসব কারণ দেখিয়ে সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটা তাদের উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। আশঙ্কা করা যাচ্ছে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদক অন্যান্য বাণিজ্যিক সংস্থাও তাদের পণ্যের দাম বাড়িয়ে দেবে। আজ বৃহস্পতিবার মিল্ক ভিটার ওয়েবসাইটে পণ্যমূল্য তালিকায় এক লিটার প্যাকেট দুধের দাম ৮০ টাকা উল্লেখ করা হয়েছে, যা ছিল আগে ৭৫ টাকা। এছাড়া আধা লিটার তরল দুধের প্যাকেট দাম দেখানো হয়েছে ৪৫ টাকা, যা বিক্রি হতো ৪০ টাকায়। তরল দুধ ছাড়াও মূল্যবৃদ্ধির তালিকায় রয়েছে ননিযুক্ত গুঁড়া দুধ, ননিবিহীন গুঁড়া দুধ, ঘি, মাখন, দই, আইসক্রিম, মিষ্টি, চকোলেট এবং কেক সহ ২২ ধরনের পণ্য। এর আগে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে গতকাল বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর জাউল করিম বলেছেন মেধাবী জাতি বিনির্মাণে দুধের চেয়ে ভালো খাবার হয় না। দেশে দুধের উৎপাদন ক্রমান্বয়ে বাড়ছে, দুধের উৎপাদন বৃদ্ধির ধারা অত্যন্ত চমৎকার, সরকার মানসম্পন্ন দুধ উৎপাদনের দিকে গুরুত্ব দিচ্ছে। তবে মন্ত্রী স্বীকার করেছেন আমরা দুধে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারিনি, যদিও মাছ, মাংস ও ডিমে স্বয়ং সম্পূর্ণতা অর্জিত হয়েছে। অনুষ্ঠানে দুগ্ধ খাতে বিশেষ অবদান রাখার জন্য উল্লাপাড়ার ঘোল ব্যবসায়ী আব্দুল মালেককে জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া এবারই প্রথমবারের মতো চার ক্যাটাগরিতে 39 জন খামারি ও উদ্যোক্তাকে ডেয়ারি আইকন পুরস্কার দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম আবার কমেছে। এখন 12 কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে 1,242 টাকা লাগবে। এতদিন এজন্য দিতে হচ্ছিল 1,335 টাকা। সে হিসাবে 12 কেজি এলপিজির দাম কমেছে 93 টাকা। আজ সন্ধ্যা 6টা থেকে এ দাম কার্যকর হয়েছে। এর আগের মাসে কমেছিল 104 টাকা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুলগামে অজ্ঞাত গেরিলারা বিজয় কুমার নামে একজন ব্যাংক ম্যানেজারকে গুলি করে হত্যা করেছে। আজ কাশ্মীর ফ্রিডম ফাইটার্স বা KFF নামে একটি গেরিলা গোষ্ঠী ওই ঘটনার দায় স্বীকার করেছে। তারা বলেছে, কাশ্মীরের জনবিন্যাস পরিবর্তনের সঙ্গে যেই জড়িত থাকবে তাদেরই একই ফল হবে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরের কুলগামে অজ্ঞাত গেরিলারা বিজয় কুমার নামে এক ব্যাংক ম্যানেজারকে গুলি করে হত্যা করেছে। তিনি রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা ছিলেন। আজ বৃহস্পতিবার কাশ্মীর ফ্রিডম ফাইটার্স বা KFF নামে একটি গেরিলা গোষ্ঠী ওই ঘটনার দায় স্বীকার করেছে। শুধু তাই নয়, KFF এক চিঠিতে সতর্কবার্তাও দিয়েছে। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, কাশ্মীরের জনবিন্যাস পরিবর্তনের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাদের একই ফল হবে। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছে, একদিকে যেখানে কাশ্মীরের সন্ত্রাসীরা বেছে বেছে সাধারণ মানুষকে হত্যা করছে, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ফিল্ম দেখতে এবং তার প্রচারে ব্যস্ত রয়েছেন। গণমাধ্যমে প্রকাশ, আজ কাশ্মীরে হত্যার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং আর রয়ের প্রধান ও অন্যরা। বৈঠকে উপত্যকায় বসবাসকারী হিন্দুদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনা করতে আগামীকাল নয়াদিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। এতে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সামিল হবেন। অমিত শাহ গত মাসেও কাশ্মীর নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছিলেন। একটি পরিসংখ্যানে প্রকাশ, জম্মু কাশ্মীরে গত 26 দিনে 8টি টার্গেট কিলিং এর ঘটনা প্রকাশ এসেছে। এদিকে আজ ওই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জম্মু কাশ্মীরের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক স্থাপনের যে কোনো ষড়যন্ত্রের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির রাজনৈতিক নেতারা। পাকিস্তানে বংশোদ্ভূত একদল মার্কিন নাগরিক সম্প্রতি ইহুদিবাদ ইসরায়েল সফর করার পর এই হুঁশিয়ারি উচ্চারণ করা হল। সম্প্রতি পাকিস্তানি বংশোদ্ভূত একদল দ্বৈত মার্কিন নাগরিক ইসরায়েল সফর করে ইহুদিবাদী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। পাকিস্তানের বহু রাজনৈতিক ও ধর্মীয় নেতা এবং মানবাধিকার কর্মী এ ঘটনাকে ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক স্থাপনের ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন। পাক পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে গত সোমবার এ ব্যাপারে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়। প্রস্তাবে যেসব পাকিস্তানি নাগরিক ইসরায়েল সফরে গিয়েছিল তাদের পাকিস্তানি নাগরিকত্ব বাতিল করার আহ্বান জানানো হয়েছে। এ সম্পর্কে পাকিস্তানের মুসলিম অ্যাসেম্বলি ইউনিটি পার্টির মহাসচিব হুজ্জাতুল ইসলাম নাসির আব্বাস জাফরি বলেছেন, পাকিস্তানের জনগণ ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না এবং এই ষড়যন্ত্রের নেপথ্য নায়করা কলঙ্কিত হবে। ইয়েমেনে যুদ্ধবিরতি আরও 2 মাসের জন্য বাড়ানো হয়েছে। জাতিসংঘ মহাসচিবের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হান্স গ্রুনবার্গ আজ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, বিবাদমান পক্ষগুলো আগের শর্তগুলোর ভিত্তিতেই যুদ্ধবিরতির মেয়াদ দুই মাস নবায়নে সম্মত হয়েছে। আজ থেকেই নতুন দফা যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে বলে তিনি জানান। জাতিসংঘের এই দূত আরও বলেন, ইয়েমেনে একটি স্থায়ী রাজনৈতিক সমাধান সূত্রের বিষয়ে ঐক্যমত্য অর্জিত না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধবিরতি অব্যাহত রাখতে চেষ্টা চালিয়ে যাবেন। গত 2 এপ্রিল থেকে দুই মাসের যুদ্ধবিরতি শেষ হয়ে গত রাতে তা শেষ হয়েছে। তবে গত দুই মাসে যুদ্ধবিরতি চলাকালে আগ্রাসী সৌদি জোট বহুবার তা লঙ্ঘন করেছে বলে ইয়েমেনিরা অভিযোগ করেছেন। 2015 সাল থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি দেশ। এর ফলে লাখ লাখ মানুষ হতাহত হয়েছেন এবং 40 লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি দৃষ্টিপাতে। বিশ্ব সংবাদে যেমনটি শুনেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর আসন্ন নির্বাহী বোর্ডের সভায় ইরানের বিরুদ্ধে যে কোনো অগঠনমূলক প্রস্তাব আনা হলে তার দেশ এর বিরুদ্ধে সমুচিত এবং কঠোর জবাব দেবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ। সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আখতার।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ আবারও জোর দিয়ে বলেছেন, তেহরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর আসন্ন নির্বাহী বোর্ডের সভায় ইরানের বিরুদ্ধে যে কোনো অগঠনমূলক প্রস্তাব আনা হলে তার দেশ এর বিরুদ্ধে সমুচিত এবং কঠোর জবাব দেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। মুখপাত্র খাতিবজাদেহ বুধবার এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো অগঠনমূলক পদক্ষেপের পরিণতির দায়ী ভার তাদেরকেই নিতে হবে যারা আইএইএর বোর্ড অব গভর্নর্স এবং আইএইএর মহাপরিচালকের প্রতিবেদনকে ইরানের বিরুদ্ধে রাজনৈতিক চাপ প্রয়োগের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে। গ্রসির প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ পারমাণবিক সমঝোতায় অনুমোদিত সীমার 18 গুণে পৌঁছেছে এবং ইরান গত 3 বছরে দেশে পারমাণবিক উপাদান আবিষ্কারের বিষয়ে আইএইএর প্রশ্নের প্রযুক্তিগতভাবে বৈধ উত্তর দিতে ব্যর্থ হয়েছে। মূলত ইরানের যুক্তি উপেক্ষা করে ইহুদিবাদী ইসরায়েলের কথিত দাবির সঙ্গে গলা মিলিয়ে আইএইএর পূর্ব নির্ধারিত অনুমান নির্ভর এই প্রতিবেদন সম্পূর্ণ একপেশে হিসেবে প্রতীয়মান হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো দাবি অগ্রহণযোগ্য, কারণ ইহুদিবাদী ইসরায়েল এনটিপি চুক্তিতে সই করেনি এবং মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা অঞ্চলে একমাত্র ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি তার প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে তার পরিদর্শকদের নির্দিষ্ট স্থানে প্রবেশের অনুমতি না দেওয়ার অভিযোগ করেছেন, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আইএইএর মধ্যে স্বাক্ষরিত প্রোটোকলের অধীনে অপারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশে সহযোগিতা দিতে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে চলতি বছরের মার্চ মাসে গ্রোসির তেহরান সফরের পর ইরান এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা একমত হয়েছিল যে তারা বিতর্কিত সমস্যাগুলো একটি রোডম্যাপের ভিত্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করবে। এই পরিপ্রেক্ষিতে গত 2 মাসে আইএইএর কর্মকর্তাদের সাথে ইরানি কর্মকর্তাদের 3টি পৃথক কারিগরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যাখ্যা ও নথি ইরানের মাধ্যমে সরবরাহ করা হয়েছে। তবে আইএইএর মহাপরিচালকের নতুন প্রতিবেদনে সংস্থাটির সাথে ইরানের ব্যাপক সহযোগিতার কোনো প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে একটি মহল খাদ্য ঘাটতির বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী। এ সম্পর্কে এবার শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো একটি প্রতিবেদন।
বাংলাদেশে চালের বাজারে অস্থিরতা চলছে, ক্ষুব্ধ এবং দিশেহারা ক্রেতা সাধারণ। বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে খাদ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংস্থা এবং জেলা প্রশাসন।
এখন একটা পুরো ধানের সিজন, আর এই সময় ধানের চালের দাম বেড়ে গেছে, কেন আমরা এত দামে চাল খাবো?
এই অবস্থায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, একটি মহল খাদ্য ঘাটতির বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তবে বাংলাদেশে খাদ্য ঘাটতির আশঙ্কা নেই। মজুদদারির বিরুদ্ধে অভিযান চলছে, এই অভিযান আরো জোরালো হবে, বাজার অস্থির করতে দেওয়া হবে না, প্রয়োজনে ট্যাক্স কমিয়ে চাল আমদানি করা হবে। আজ বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী বোরো 2022 মৌসুমে আভ্যন্তরীণ সংগ্রহ ও বাজার মনিটরিং সংক্রান্ত অনলাইন মত বিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কেউ যেন লাইসেন্স ছাড়া ব্যবসা করতে না পারে, অবৈধ মজুদ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে প্রয়োজনে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। তবে বাজারে চালের মূল্য বৃদ্ধির জন্য প্যাকেটজাত সরু চালের ক্রেতাদেরকেই বরং দায়ী করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি।
আমাদের চালের অভাব নাই, যা দরকার তা কিন্তু আমাদের আছে। যে চালটা বাজারে সে ফর এক্সাম্পল 50 টাকা, সেটা শুধুমাত্র প্যাকেট করেই তারা 75-70 টাকা বিক্রি করছে। এই চাল সেম সেল খোলা বাজারে কিন্তু ক্রেতা কম দামে কিনতে পারে, মোটা চালের কাস্টমার নাই। মোটা চাল তারা কেনে না, তারা চিকন চাল খায়। কিন্তু ইন্টারেস্টিংলি, যে মোটা চালটা মানুষ খায় না, সাধারণ মানুষ নেয় না, সেটা যখন চিকন করে দিচ্ছে সেই চালই খাচ্ছে।
আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী আশ্বাস দেন, ভোজ্য তেলের মূল্য আর বাড়বে না।
সুখবর যেটা, পাম অয়েলের দাম কমেছে এবং সয়াবিনের দাম কমার দিকে লক্ষ্য করা যাচ্ছে, বাড়ার সম্ভাবনা নাই আমার ধারণা।
ওদিকে দুদিনের ভারত সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, ভারতে গম রপ্তানির উপরে নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশ সেখান থেকে গম আমদানি করতে পারবে।
বাংলাদেশ সরকারের সাথে যোগগুলো হয়েছে, আমরা নট অনলি দ্যাট, প্রাইভেট সেক্টরও ইন্ডিয়া থেকে বাংলাদেশের জন্য যেটা আনা সেটা উইল অনার ইট। বাংলাদেশে আনতে কোনো অসুবিধা, বাংলাদেশে যদি পাকিস্তানে পাঠায় কিংবা নর্থ কোরিয়ায় পাঠায়, দে উইল নট অ্যাকসেপ্ট।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আবারও অভিযোগ করেছেন, সরকারের কারসাজিতে চালের দাম বর্তমানে ঊর্ধ্বমুখী। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল বলেন, এটা নতুন নয়, 1974 সালে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে দুর্ভিক্ষ হয়েছিল, খাদ্য সংকটের কারণে নয়। একইভাবে এখন খাদ্যশস্য জিম্মি করে সেটাকে অন্যায়ভাবে দাম বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরি করে জনগণের ভোগান্তির সৃষ্টি করছে এই আওয়ামী লীগ সরকার। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ছোট্ট বন্ধুদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রং ধনু।
রং ধনু
রংধনু আসরের কাছের দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছো সবাই ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে অনেক বাধা বিঘ্ন ও ষড়যন্ত্রের মোকাবেলা করে ইসলাম প্রচার করতে হয়েছে। সকল ষড়যন্ত্র, জুলুম, নির্যাতন ও বাধা বিঘ্নকে তিনি মোকাবেলা করেছে উত্তম আচরণ দিয়ে। আল্লাহ পাক এ সম্পর্কে বলেছেন, আপনি যদি কঠোর ও নির্মম হতেন তাহলে তারা নিশ্চিতভাবে আপনার পাশ থেকে সরে যেত।
এ আয়াত থেকে সদাচরণের গুরুত্ব উপলব্ধি করা যায়। সদাচরণের কারণে মানুষ যেমন সফলতার মুখ দেখে, তেমনি তার মাধ্যমে বেহেশত লাভ করাও সহজ হয়। রাসূলে খোদা যেমনটি বলেছেন, আল্লাহর ভয় এবং উত্তম আচরণ আমার উম্মতকে বেহেশত দাখিল করবে।
অন্যদিকে নবী বংশের ষষ্ঠ ইমাম জাফর সাদিক বলেছেন, দয়া ও নম্র ব্যবহার জমিনকে অধিক ফলনশীল করে এবং মানুষের আয়ু বৃদ্ধি করে। তিনি আরো বলেছেন, মানুষের সুখের একটা দিক হচ্ছে তার অমায়িক ব্যবহার।
বন্ধুরা, উত্তম আচরণ বা অমায়িক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে জানলে আজকের আসরে আমরা এ সম্পর্কেই কয়েকটি সত্য ঘটনা শোনাব। এছাড়া একই বিষয়ে থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফ রহমান। তাহলে প্রথমেই সত্য ঘটনাগুলো শোনা যাক।
একবার এক আরব বেদুইন মদিনা শহরে এসে সোজা মসজিদে নববীতে চলে গেল। তার উদ্দেশ্য ছিল মহানবীর কাছ থেকে সোনাদানা টাকা পয়সা নেবে। সে সময় রাসূলে খোদা তাঁর সাহাবিদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। বেদুইন লোকটি মহানবীর সামনে এসে তার আরজ পেশ করল এবং তাকে কিছু দান করার জন্য আবেদন জানালো।
আল্লাহ নবী তাকে কিছু দান করলেন, কিন্তু তাতে সে সন্তুষ্ট হল না। সে রাসূলের দানকে সামান্য বলে গণ্য করল এবং কিছু বিশ্রী শব্দ ব্যবহার করে রাসূলের প্রতি বেয়াদবি করল। এ অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রচণ্ড রেগে গেলেন এবং ওই লোকটিকে কঠিন শাস্তি দেবার জন্য প্রস্তুত হয়ে গেলেন, কিন্তু মহানবী তাদেরকে থামিয়ে দিলেন।
এরপর রাসূলে খোদা লোকটিকে সাথে নিয়ে তাঁর বাড়িতে গেলেন এবং তাকে আরও কিছু সাহায্য দান করলেন। এ সময় বেদুইন লোকটি নিজের চোখে দেখতে পেল যে রাসূলে আকরামের জীবন ও অন্যান্য নেতা ও শাসকদের জীবনের অবস্থার মধ্যে কোনো মিল নেই, আর সে রাসূলের কাছে যে সোনাদান আশা করেছিল আসলেই তা তার কাছে নেই।
বেদুইন আরব এবার সন্তুষ্টি প্রকাশ করল এবং মুখে কৃতজ্ঞতার ভাষা উচ্চারণ করল। তখন মহানবী আরব বেদুইনকে বললেন, গতকাল তুমি আমার সম্পর্কে যেসব বিশ্রী কথাবার্তা বলেছ যা আমার সাহাবিদেরকে উত্তেজিত করেছে, তারা তোমার উপর খুবই অসন্তুষ্ট। এখন আমার ভয় হচ্ছে যে তারা হয়তো তোমার কোনো ক্ষতি করে বসতে পারে। এখন তুমি আমার সামনে কৃতজ্ঞতার কথা বলেছ, এটা কি সম্ভব যে তুমি তোমার এ কথাগুলো তাদের সামনেও বলবে যাতে তাদের রাগ দূর হয়ে যায়? জবাবে লোকটি বলল, হ্যাঁ, এতে আমার কোনো আপত্তি নেই।
পরদিন বেদুইন লোকটি মসজিদে নববীতে গেল। যখন সবাই সেখানে সমবেত ছিলেন, রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাদের দিকে ফিরলেন এবং বললেন, হে লোক সকল, এ লোকটি বলছে যে আমার প্রতি সে সন্তুষ্ট হয়ে গেছে, কি এ কথা কি সঠিক?
বেদুইন লোকটি বলল, জি, এটাই সঠিক। এ সময়ে আল্লাহ নবী সকলের উদ্দেশ্যে বললেন, এ লোকটি আর আমার ঘটনাটির উদাহরণ হল সেই ব্যক্তির মতো যার উট স্বীয় মালিকের প্রতি আতঙ্কিত হয়ে পালিয়ে যাচ্ছিল, আর লোকেরা উটের মালিককে সাহায্য করার উদ্দেশ্য নিয়ে শোরগোল শুরু করে দিল এবং সে পলায়নকারী উটটির পিছে পিছে দৌড়াতে লাগল। উটটি আরও আতঙ্কিত হয়ে দ্রুত পালাতে লাগল। এ অবস্থা দেখে উটের মালিক সকল লোককে উদ্দেশ্য করে চিৎকার দিয়ে বলল, ভাই সব, অনুরোধ করছি আমার উটের পেছনে কাউকে দৌড়াতে হবে না। আমার উটকে কীভাবে শান্ত করতে হয় সেটা আমি ভালোভাবে জানি। তারে আহ্বান শুনে উটের পিছে দৌড়ানো লোকজন থেমে গেল। তারপর উটের মালিক এক মুষ্টি ঘাস নিজের হাতে নিয়ে আস্তে আস্তে উটের কাছে পৌঁছে গেল আর খুব সহজে উটের লাগাম নিজের হাতে নিয়ে নিল। উটটি তখন মালিকের সাথে ফিরে এলো।
এরপর নবীজি বললেন, গতকাল যদি আমি তোমাদেরকে বারণ না করতাম তাহলে এ আরব বেদুইনকে তার জীবন হারাতে হতো, তোমরা তাকে জীবিত ছেড়ে দিতে না, তাতে লোকটি কুফরি ও মূর্তি পূজারের অবস্থায় মারা যেত। সেদিকে লক্ষ্য রেখেই আমি তোমাদেরকে কোনো পদক্ষেপ নিতে দেইনি, আর এখন তোমরা নিজেরাই দেখতে পেলে যে আমি আমার ভালোবাসা ও নম্র ব্যবহার দ্বারা লোকটিকে একেবারে মুগ্ধ করে ফেলেছি।
বন্ধুরা, দেখলে তো আল্লাহ রাসুল কিভাবে তার অমায়িক ব্যবহার দিয়ে লোকটিকে সৎ পথে আনলেন। আসরের এ পর্যায়ে এ সম্পর্কেই রয়েছে একটি গান। গানটির কথা লিখেছেন জাকির আবু জাফর, সুর করেছেন মশিউর রহমান, আর গেয়েছে কিশোর শিল্পী মাহাদি বিন আনিস সিফাত।
অমাই কি ব্যবহার যার মুখে আছে পৃথিবী ওরিণী হয় ঠিক তার কাছে, অমাই কি ব্যবহার যার মুখে আছে পৃথিবী হয় ঠিক তার কাছে, ব্যবহার জয় করে মানুষের মন পরাজিত হয়ে যায় অস্ত্র তখন, ব্যবহার জয় করে মানুষের মন পরাজিত হয়ে যায় অস্ত্র তখন, বিনয়ের অপুরাণ শক্তি আছে পৃথিবী ঋণী হয় তার কাছে, অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে।
বন্ধুরা, এবার আমরা বিশ্বনবী দহিত্র ইমাম হোসাইন আল ইসলামের অমায়িক ব্যবহার সম্পর্কে একটি সত্য ঘটনা শোনাব।
সিরিয়াবাসী এক ব্যক্তি একবার হজ কিংবা অন্য কোনো উদ্দেশ্যে মদিনায় আসল। মসজিদে নববীতে একদিন হঠাৎ তার নজর গিয়ে পড়ল এমন এক ব্যক্তির উপর যিনি মসজিদের এক কোণে বসেছিলেন। সে ভাবতে লাগল যে এ লোকটিকে কাছে দাঁড়ানো অপর একজনের কাছে জানতে চাইল, এ লোকটি কে ভাই? সে বলল, তিনি হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম।
পূর্ব থেকে ভিত্তিহীন মিথ্যা প্রচার প্রোপাগান্ডা তার মন মগজকে ইমাম হুসাইনের বিরুদ্ধে বিগড়ে রেখেছিল, সুতরাং এ নামটি শোনার সাথে সাথেই ক্রোধ ও ক্ষোভে তার চেহারা লাল হয়ে গেল আর ইমাম হুসাইনের বিরুদ্ধে গালি গালাজের বৃষ্টি বর্ষণ করতে লাগল। অশ্রাব্য, বিশ্রী ও কুৎসিত শব্দ ব্যবহার করে সে ইমামকে গালি দিয়ে তার অন্তরের জ্বালা মেটাল এবং তার মনের খুব দুঃখ প্রকাশ করল।
ইমাম হুসাইন আলাইহিসসালাম তার গালাগালিতে মোটেও রাগ করলেন না, বরং অত্যন্ত ভালোবেসে ও সদ ব্যবহারের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আল কোরআনের সেই আয়াতগুলো তিলাওয়াত করলেন, যে আয়াতগুলোতে ভালো ব্যবহার, ক্ষমা প্রদর্শন ও মার্জনা করার শিক্ষা দেওয়া হয়েছে।
কোরআনের আয়াতগুলো পাঠ করার পর ইমাম হুসাইন আল ইসলাম সিরিয়ার অধিবাসী সে লোকটিকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমার যে কোনো খেদমত ও সাহায্য করার জন্য প্রস্তুত আছি। তারপর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সিরিয়ার অধিবাসী?
জবাবে সে বলল, হ্যাঁ, আমি একজন সিরিয়ার অধিবাসী। তখন ইমাম তাকে বললেন, সিরিয়াবাসীদের এরূপ ব্যবহারের অভিজ্ঞতা আমার আছে, আর আমি খুব ভালোভাবে জানি এ দুর্ব্যবহার ও শত্রুতার কারণ কি। এরপর ইমাম লোকটিকে বললেন, তুমি এ শহরে একজন মুসাফির, বিদেশের বাড়িতে যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলো, আমি তোমার যে কোনো খেদমত করার জন্য প্রস্তুত আছি। আমি তোমাকে আমার মেহমান করতে চাই এবং তোমার যা লাগে তা দিতে চাই।
সিরিয়াবাসী লোকটি তার দুর্ব্যবহার ও গালিগালাজের জন্য একটা কঠোর পরিণতির অপেক্ষা করছিল। সে এমন কি কখনোই আশা করছিল না যে তার এ অপরাধ ও দৃষ্টতা একেবারে ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিবেচনা করা হবে। ইমামের এ সুন্দর ব্যবহার তার মধ্যে এক আত্মিক বিপ্লব এনে দিয়েছে। সে নিজে নিজে বলতে লাগলো, আমার মন চায় যে মাটি ফেটে দ্বিখণ্ডিত হয়ে যাক আর আমি তাতে ঢুকে পড়ি। হায় আফসোস, নিজের অজ্ঞতার কারণে আমি যদি এ অপরাধ না করতাম, এর আগ পর্যন্ত ইমাম হোসাইন আল ইসলাম ও তাঁর পিতার চেয়ে বড় দুশ্মন আর কেউ ছিল না, আর এখন আমার দৃষ্টিতে ইমাম হোসাইন ও তাঁর পিতার চাইতে অধিক প্রিয় আর কেউ নেই।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, এবার আমরা ইমাম হুসাইন আলাইহি সালামের পুত্র ইমাম জৈনুল আবেদিনের মহানুভবতা সম্পর্কে একটি ঐতিহাসিক ঘটনা শোনাব। ইমাম জৈনুল আবেদিন আলাইহি সালামের মূল নাম হল আলী। অত্যধিক সিজদার জন্য তিনি ইমাম সাজ্জাদ নামেও খ্যাত।
একদিন ইমাম সাজ্জাদ আল ইসলাম তার অনুসারীদের নিয়ে এক মজলিসে আলোচনা করছিলেন। এমন সময় হাসান ইবনে মোসান্না নামে এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে ইমামকে অপমান করতে লাগল। ইমাম সাজ্জাদ লোকটির কথায় কিছু মনে করলেন না। লোকটি চলে যাওয়ার পর তিনি তার অনুসারীদের বললেন, আমি লোকটার আচরণের জবাব দিতে চাই, আপনারা চাইলে আমার সাথে আসতে পারেন।
ইমামের অনুসারীরা বললেন, আমরা অবশ্যই আপনার সাথে যাব, যদিও আমরা চেয়েছিলাম লোকটাকে উচিত জবাব দিয়ে দেই, কিন্তু আপনার অনুমতি না পেয়ে তাকে কিছু বলিনি। ইমাম বললেন, লোকটি আমার সাথে যে আচরণ করেছে তার জবাব আমাকেই দিতে হবে।
এই বলে তিনি তার সাথীদের নিয়ে লোকটির বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে পৌঁছার পর ইমাম ও তাঁর সাথীদের দেখে হাসান ইবনে মুসান্না তাদের মোকাবেলা করার প্রস্তুতি নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তাকে দেখে ইমাম সাজ্জাদ বললেন, হে আমার ভাই, আপনি আমার কাছে গিয়ে কিছু কথাবার্তা বলেছেন, আপনি আমার সম্পর্কে যা কিছু বলেছেন তা যদি সত্যি আমার মধ্যে থাকে তাহলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আর আপনি আমার সম্পর্কে যা বলেছেন তা যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাচ্ছি।
ইমামের কথাগুলো লোকটির অন্তরকে নাড়া দিল এবং সে অনুতপ্ত হয়ে বলল, হে ইমাম, আমার ভুল ভেঙে গেছে, আমি আপনার ব্যাপারে যেসব অভিযোগ করেছি সেসব দোষ থেকে আপনি সম্পূর্ণ মুক্ত, আসলে আমি আপনার প্রতি অন্যায় আচরণ করেছি, আমাকে ক্ষমা করুন।
লোকটির কথাই ইমাম খুশি হলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। এ ঘটনার মাধ্যমে ইমাম তার অনুসারীদের শিক্ষা দিলেন কিভাবে অন্যের ভুল উপেক্ষা করে তাকে ক্ষমা করে দিতে হয়। আমরা সবাই অন্যদের প্রতি ক্ষমাশীল হব এবং সবার সাথে ভালো ব্যবহার করব, তাহলে আমাদের সমাজ শান্তি সুখে ভরে উঠবে।
তো বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পল্লীকবি জসিমউদ্দিনের লেখা বিখ্যাত প্রতিদান কবিতাটি, আবৃত্তি করেছে ঢাকার সারেগামা একাডেমির সদস্য কাজী আব্দুর রাফি।
আমার এ ঘর ভাঙিয়া আছে যে বা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করিছে পর, যে মোরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। আমার এ কুল ভাঙিয়াছে যে বা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করিছে পর। মোর বুকে যে বা কবর পেতেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো, হলো মালম চৌধুরী। যে মুখে সে কহেনি ঠুরিয়া বাণী, আমি লই সখী তারি মুখখানি। কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করিছে পর।
রাফির চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলে তো বন্ধুরা, তোমরা সবাই ভালো ও সুস্থ থেকো, এ কামনা করে বিদায় নিচ্ছি রংধনুর আজকের আসর থেকে।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরে, আজ 2 জুন বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। 9 মাসের মধ্যে সর্বনিম্ন রপ্তানি আয় প্রথম আলো। কমেছে প্রবাসী আয়, ডলারের বেঁধে দেয়া দাম তুলে নেয়া হবে কি? মানবজমিন যুগান্তর লিখেছে, টাকার মান ধরে রাখার চেষ্টা থেকে সরে দাঁড়ালো বাংলাদেশ ব্যাংক। কালের কণ্ঠের শিরোনাম, বিমানবন্দরে 2,30,000 অবৈধ ডলার সহ 2 যাত্রী আটক। আবারও টেস্ট দলের অধিনায়ক সাকিব সহ অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ প্রতিদিন, মজুদদারের বিরুদ্ধে অভিযান আরো জোরালো হবে বললেন খাদ্যমন্ত্রী ইত্তেফাক। ভারতের শিরোনাম, কেকের মৃত্যুর জন্য দায়ী প্রশাসনিক গাফিলাতি, সিবিআই তদন্ত চেয়ে অমিত শাহকে চিঠি সৌমিত্রের। সংবাদ প্রতিদিন, ক্ষুদ্র সৈন্য হয়ে কাজ করব, পুজো করে বিজেপিতে যোগ হার্দিক প্যাটেলের আজকাল। আনন্দবাজার পত্রিকা লিখেছে, চিকিৎসার জন্য দুবাই যেতেই পারেন অভিষেক, পালানোর আশঙ্কা ভিত্তিহীন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বিএনপি পন্থী শিক্ষকদের অভিযোগ, অশিক্ষক সুলভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানি। এই বিবৃতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি বিএনপি সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রদল এবং আওয়ামী লীগ সমর্থিত সংগঠন ছাত্রলীগের মধ্যে যে সংঘর্ষ হয়েছে কয়েকদিন, তাতে আমরা যা দেখেছি, ছাত্রদের কাছ থেকে এই ধরনের সন্ত্রাসীমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রলীগ ক্ষমতাসীন দলের সংগঠন হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষাঙ্গনে বা অন্য যে কোনো জায়গায় বিশেষ সুযোগ সুবিধা পেয়ে আসছে, প্রশাসনের আনুকূল্য পেয়ে আসছে, একথা অস্বীকার করার সুযোগ নেই। একইভাবে বিএনপি যখন ক্ষমতায় থাকে ছাত্রদলও একইভাবে সুযোগ পেয়ে থাকে। এখন আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায়, ছাত্রলীগ সুযোগ পাচ্ছে এবং সেখানে পুলিশ প্রোটেকশন পাচ্ছে বলেও অভিযোগ রয়েছে, পত্র পত্রিকার খবর থেকে জানা যাচ্ছে। এগুলো সবই অনাকাঙ্ক্ষিত, কোনো মতেই আমরা এগুলোকে গ্রহণ করতে পারি না। এর ভেতরে আওয়ামী লীগ পন্থী এবং বিএনপি পন্থী শিক্ষকদের অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনা আমাদের সামনে চলে আসছে। ছাত্রদল ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের যে ভূমিকা থাকার কথা শিক্ষক হিসেবে, সেই রকম শিক্ষক সুলভ ভূমিকা ছিল না বলে অভিযোগ এসেছে এবং এই অভিযোগের অগ্রভাগে রয়েছে বিএনপি পন্থী শিক্ষক। এবং বিএনপি পন্থী শিক্ষকদের এই বক্তব্যকে অশিক্ষক সুলভ অভিযোগ বলছেন প্রক্টর গোলাম রব্বানী। এত কিছুর ঊর্ধ্বে উঠে একটা প্রশ্ন তো আছেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ছাত্রদলের যে সংঘর্ষের ঘটনা ঘটলো, সেই সংঘর্ষের ঘটনাকে ডক্টর গোলাম রব্বানী বেমালুম চেপে গেলেন এবং বিষয়টি ছাত্রদলের উপরে দায় চাপিয়ে দিলেন, তাদেরকে সন্ত্রাসী বললেন। এই জিনিসটাও কিন্তু বেশ দুঃখজনক। তো সামগ্রিকভাবে আমি যে কথা বলবো সেটি হচ্ছে যে ক্যাম্পাসে ছাত্র এবং শিক্ষক রাজনীতির বিপক্ষে আমার অবস্থান এবং আমি মনে করি এই ধরনের অপরাজনীতি বন্ধ হওয়া উচিত।
আমেরিকা ঠান্ডা মাথায় যুদ্ধের আগুনে ঘি ঢালছে। ইউক্রেনকে আমেরিকা রকেট সিস্টেম সরবরাহের ঘোষণা দেওয়ার পর একথা বলেছে রাশিয়া। পরিস্থিতি কি আরো জটিল হতে যাচ্ছে জনাব সিরাজুল ইসলাম?
জি, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান সংঘাতের ভেতরেই আমেরিকা নতুন করে ইউক্রেনে উন্নত মানের রকেট সিস্টেম পাঠানোর ঘোষণা দিয়েছে এবং সেখানে বেশ ম্যানেজ করে বলার চেষ্টা করছে যে ইউক্রেন কথা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে এই অস্ত্র রাশিয়ার ভূখণ্ডের ভেতরে হামলার কাজে ব্যবহার করবে না বলেই তারা এই অস্ত্র দিয়েছে। এখন এই প্রতিশ্রুতি দিলে কি আর না দিলে কি, বাস্তব কথা হচ্ছে যে রাশিয়ার সেনাদেরকে যদি হত্যা করার জন্য আমেরিকা এই অস্ত্র দিয়ে থাকে ইউক্রেনের ভেতরেই, তার মানে একই ব্যাপার তো, রাশিয়া বিরুদ্ধে হামলা চালানোর জন্য তো এই অস্ত্র দেওয়া হচ্ছে ইউক্রেনকে, যেখানে জাতিসংঘ সনদে যুদ্ধরত পক্ষগুলোকে অস্ত্র দেওয়া নিষেধ, সেখানে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বা সেই সনদ লঙ্ঘন করে, সেই নীতি লঙ্ঘন করে ইউক্রেনকে অস্ত্র দিয়ে যাচ্ছে, যার প্রেক্ষাপটে রাশিয়া বলেছে যে এই অস্ত্র দেওয়ার অর্থ হচ্ছে যে যুদ্ধের আগুনে ঘি ঢেলে দেওয়া বা তেল ঢেলে, অর্থাৎ এতে পরিস্থিতি খারাপ হবে। এবং আমি নিজেও মনে করি যে এই সমস্ত ঘটনার প্রেক্ষাপটে কোনো এক সময় গিয়ে হয়তো বা বৃহত্তর পরিসরে যুদ্ধ ছড়িয়ে যেতে পারে, যার ভয়ঙ্কর পরিণতি আমাদেরকে বরণ করতে হবে, সেটি তৃতীয় বিশ্বযুদ্ধেও রূপ নিতে পারে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কেকের মৃত্যু ঘিরে তোলপাড় শহর, কিভাবে মৃত্যু হলো, কারো গাফেলাতে ছিল কিনা প্রশ্ন উঠছে লাগাতার। এ পরিস্থিতিতে কেকের মৃত্যুর পেছনে প্রশাসনিক গাফিলাতির অভিযোগ তুলে সিবিআই তদন্ত চাইলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। তিনি এ নিয়ে চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, তবে তার এই অভিযোগের পাল্টা সমালোচনা করেছে তৃণমূলও। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, কেকের শারীরিক অসুস্থি ছিল, এর সঙ্গে অযথা পারিপার্শ্বিক বিষয় জড়িয়ে ফেলা উচিত নয়। যখন ওর ম্যানেজার কোনো অভিযোগ করছেন না, তখন এই বিজেপি নেতার এমন আচরণ মেনে নেওয়া যায় না। কল্যাণী এইমস নিয়ে নিয়োগ দুর্নীতি, বিজেপির 8 সাংসদ বিধায়কের বিরুদ্ধে এফআইআর, তদন্ত ভার নিল সিআইডি, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। কল্যাণী এইমসের চাকরিতে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিজেপি সাংসদ বিধায়কদের বিরুদ্ধে বেআইনিভাবে প্রভাব খাটিয়ে আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। এবার রাজ্য পুলিশের বদলে সেই দুর্নীতির তদন্ত ভার নিল সিআইডি। কল্যাণী থানার তরফে অভিযোগের নথিপত্র সিআইডিকে হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে বিজেপির 8 সাংসদ বিধায়কের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর হয়েছে। ক্ষুদ্র সৈন্য হয়ে কাজ করব, পুজো করে বিজেপিতে যোগ হার্দিক পাটেলের, আজকালের এই শিরোনামের খবরে লেখা হয়েছে।
এককালে যেই দলের বিরোধিতা করে গোটা দেশে পরিচিত হয়েছিলেন, আজ সেই বিজেপিতেই যোগ দিলেন হার্দিক প্যাটেল। সকালে অবশ্য সেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, টুইটারে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে ক্ষুদ্র সৈন্য হয়ে কাজ করব। এরপর রীতিমতো পুজো আর্চাও করেন। গুজরাটের গান্ধীনগরে তার গলায় গেরুয়া উত্তরীয় এবং টুপি পরিয়ে স্বাগত জানালেন বিজেপি নেতারা। এদিন সকালে পতিদার নেতা হার্দিক টুইটারে লেখেন, আমি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। ইরানের হাতে আটক গ্রিসের দুটি তেল ট্যাঙ্কার ছেড়ে দেওয়ার জন্য ফ্রান্স ও জার্মানি যে আহ্বান জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, আমেরিকা যখন গ্রিসের উপকূল থেকে ইরানি তেল ট্যাঙ্কারের তেল চুরি করে নিয়ে গিয়েছিল তখন ফ্রান্স ও জার্মানি কেন কোনো কথা বলেনি। গত ২৪ মে গ্রিস সরকার দেশটির উপকূলে ইরানের একটি তেল ট্যাঙ্কার আটক করে এটির তেল অন্য একটি জাহাজে সরিয়ে তা আমেরিকার হাতে তুলে দেয়। এর দুদিন পর ২৬ মে ইরান পারস্য উপসাগর থেকে আইন লঙ্ঘন করার অভিযোগে গ্রিসের দুটি তেল ট্যাঙ্কার আটক করে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম জানিয়ে দিচ্ছি। পশ্চিমা দেশকে কঠোর সতর্কবার্তা দিল ইরান, দেশে গোপন পরমাণু তৎপরতা নেই বলে জানালেন পরমাণু শক্তি সংস্থার প্রধান ইসলামি। ইরানে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমিত হয়ে মৃত্যু শূন্যের কোঠায় ২ বছর ৩ মাস ১০ দিন পর প্রথম মৃত্যু শূন্য দিন দেখল ইরান। বাংলাদেশে দুধ ও দুধজাত পণ্যের দাম বাড়াল সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটা, তবে টানা দ্বিতীয় মাসের মতো কমল এলপিজি গ্যাসের দাম। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাংক ম্যানেজারকে গুলি করে হত্যা, কাশ্মীরের জনবিন্যাস পরিবর্তনের ব্যাপারে একটি গেরিলা গোষ্ঠীর হুঁশিয়ারি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।